الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه او كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মোহতারাম, একটু আগে একজন ছাত্র ভাই আমাদেরকে কালামে পাক থেকে তেলাওয়াত শুনিয়েছেন। তেলাওয়াত করলে বা শুনলে কি লাভ? তেলাওয়াত নিজে করলে অথবা কারোর থেকে শুনলে সমান লাভ। সে লাভের মধ্যে বলা হয়েছে যে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি, হাসতে হাসতেও কত গুনাহ হয়ে যায়, এতে কলবের মধ্যে কালো দাগ পড়ে। যে দাগ পড়লে কলবের অনুভূতি নষ্ট হয়ে যায়, তখন মানুষ উল্টা দিক যায়। কলবের অনুভূতি যখন নষ্ট হয়ে যায় তখন সে গলত লাইনে চলে, হক বুঝতে পারে না। তো নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করলে অল্প হোক, এক পারা না হোক, আধা পারা না হোক, আধা পারা না হোক, এক পৃষ্ঠা হোক, এক রুকু হোক, একবারে না হোক, দুইবারে হোক, তিনবারে হোক, যে কোনো ভাবে হোক, দেখে না হোক, মুখস্থ হোক, আপনি কোরআন ধরার সময় পাইলেন না, আলাম তারা পর্যন্ত সুরা জানেন না, এটা কয়েকবার খতম করেন। যে কয়টা সুরা আপনি জানেন এটাই মুখস্থ কয়েকবার কি করেন, পড়েন, তেলাওয়াত হয়ে গেল। তেলাওয়াতের এক নম্বর ফায়দা এই ছাত্র আমাদেরকে শোনালো, হাদিসের তর্জমা এটা, যে গুনাহ করতে করতে দিল যে কালো হয়ে যায়, অন্তরে যে কালো দাগ পড়ে, এই দাগটা ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় দিল, তখন সিরাতে মুস্তাকিমে চলতে থাকে, গলত লাইনে আর যায় না। কত বড় জরুরি জিনিস তেলাওয়াত, দিলের জং, গুনাহের কালিমা, গুনাহের কালো দাগ এটা মুছে দেয়। দুই নম্বর ফায়দা বলল যে আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। আজকে তেলাওয়াত করলো, একটা ডিগ্রি মহাব্বত বাড়ল, কালকে আবার তেলাওয়াত করলো, আরেক ডিগ্রি বাড়ল, এরম করতে করতে সে আল্লাহর মাহবুব প্রেমাস্পদ হয়ে যায়, আল্লাহ তাকে মহাব্বত করেন। আর আল্লাহ যখন কাউকে মহাব্বত করেন, এক হাদিসে আসছে যে আল্লাহ তার হাত হয়ে যান, তার পাও হয়ে যান, তার চক্ষু হয়ে যান, তার সবকিছু হয়ে যান। অনেকেই এটা বোঝে না, এ আবার কেমন কথা, আল্লাহ তার হাত হয়ে দেয়, আল্লাহ তার পাও হয়ে দেয়, কেমন কথা, প্রায় লোক বোঝে না এটা। আর শাব্দিক অর্থ দিয়ে বোঝা সম্ভব পারো না। এই আল্লাহ হাত হয়ে দেন, পাও হয়ে দেন অর্থ হল তার সবকিছুকে স্বয়ং রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, তার হাত গুনার কাজে ব্যবহার হয় না, তার চোখ গুনার কাজে ব্যবহার হয় না, তার পাও গুনার কাজের দিকে ধাবিত হয় না, সবকিছু স্বয়ং রব্বুল আলামিন নিগরানি করেন, দেখাশোনা করেন। এই হল আল্লাহর হয়ে দেওয়ার অর্থ। এত সম্পর্ক হয়ে যায় আল্লাহ নিজে দায়িত্ব নেন, ওর দ্বারা গোনা হবে না। তেলাওয়াত করতে করতে এই মর্তব্যটা হাসিল হয় যে আল্লাহ নিজে তার নিয়ন্ত্রণ করবেন, তার কোন অঙ্গ গোনার দিক যাবে না। তিন নম্বর যে ফায়দাটা বলা হল, প্রত্যেকটা অক্ষরে দশটা নেকি, একটা নেকির পরিমাণ আমরা জানি না পরিমাণ কত। এটা মিজান নামক দাড়িপাল্লায় যখন তুলবে তখন পরিমাণটা বুঝে আসবে। মিজান নামক দাড়িপাল্লায় কারণ একটা নেকি যদি গোনার তুলনায় বেশি হয়ে যায়, একটা নেকি গোনার থেকে বেশি, ধরেন তার গোনা হল এক লক্ষ আর নেকি হল এক লক্ষ এক, তাহলে একটা নেকি বেশি হল না। একটা নেকি যে বেশি হল, এর কি পাওয়ার, এই একটা নেকির কি পাওয়ার, আল্লাহ নিজের দয়ায় তার ওই এক লক্ষ গুণা মাফ করে তাকে বেহেশতে পৌঁছে দিবেন, ওটার জন্য দোজখে দিবেন না, কারণ নেকির পাল্লা ভারী হয়ে গেছে। তখন একটা নেকিও যে কি জিনিস এইটা তখন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। আর এখানে শুনতে হবে আর বিশ্বাস করতে হবে, শুনতে হবে যেখানে তামাশা না, তামাশা না, নেকি বড় ভারী জিনিস। এবং হাসানের ময়দানে সবাই যে ভাগবে, ছেলে ভাগবে, মেয়ে ভাগবে, স্ত্রী ভাগবে, বাপ মা ভাগবে, কিসের জন্য ভাগবে, এই নেকি দেওয়া লাগে কিনা এই ডরে। তো বাপের সাথে দেখা হইলে বাপ যদি বলে বাবা কত কষ্ট করে তোমার মানুষ করছিলাম, আজকে একটা নেকি যদি আমার বেশি হয় আমার বরাবর হয়ে গেছে, নেকি আর গুনা কি হয়ে গেছে, বরাবর হয়ে গেছে, আমাকে তো আরাফে থাকতে হবে। সুরা আরাফ শোনেন না, একটা সুরা আছে, একটা ময়দান জান্নাত জাহান্নামের মাঝখানে ময়দান, ওখানে থাকা লাগবে। তুমি একটা নেকি আমাকে দাও, একটা নেকি বেশি হয়ে গেলে তাহলে আমি আর আরাফে না থেকে কোথায় যাবো, জান্নাতে চলে যাব। বাপে এটা চায় কিনা, চায় বসে কিনা, বাপরে তো না করা যাবে না, এই ডরে ছেলে আগের থেকে কেটে পড়বে, বাপ আসতেছে আর একদিক দিয়ে চলে যাবে। ইয়াওমা ফিররুল মারউ, কোরআনের আয়াত, ইয়াওমা ফিররুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি। ইয়াওমা মানে যেদিন, এফিরু মানে ভাগবে। মারু মানে মানুষ, মিন আবিহি তার বাপের থেকে, উম্মিহি মায়ের থেকে, সবার থেকে ভাগবে। কেন ভাগবে? শুধু এর নেকির প্রশ্নে। সেদিন নেকির দাম বুঝে আসবে, সেদিন নেকির দাম বুঝে আসবে। এই জন্য যেসব মসজিদে মাদ্রাসা আছে, হেফজখানা আছে, সেখানে এরকম একটা সিস্টেম করলে ভালো হয় যে মাগরিবের 20 মিনিট আগে কথার কথা একজন হাবেশা তেলাওয়াত করবে, যারা যারা শুনতে চায় তার একটু আগে আসবে। কারণ অনেক মুসলমান তেলাওয়াত করতে পারে না, তার তেলাওয়াত অশুদ্ধ। অনেকে আছে সময় বের করতে পারে না, এত বিজি, এত বিজি, সময় বের করতে পারে না। এখন যেসব মসজিদে হেফজখানা আছে সেখানে যদি এমন একটা সিস্টেম থাকে তো উস্তাদরা মাগরিবের 20 মিনিট আগে একটা হাবেশ সাহেবকে চেয়ারে বসাই দেয়, আজকে চান্দের কত তারিখ ওই পাড়ার থেকে পড়বে, যেদিন চান্দের যে তারিখ ওই পাড়া থেকে পুরো এক পাড়া হোক আধা পাড়া হোক পড়বে, আর মুসল্লি যারা শুনতে চায় তারা শুনবে। তাহলে যারা তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত অশুদ্ধ, তারা তো শুনেও ওই তেলাওয়াত সমান কি পেয়ে গেল, নেকি পেয়ে গেল। তেলাওয়াত করলে যে নাকি, শুনলেও সেই নাকি, কোনো কম নেই, সব কোনো কম হবে না। যেটা করা যায় এই মসজিদও চালু করা যেতে পারে, যদি পাবলিক আম মুসল্লিরা চায়, ঠিক আছে, হ্যাঁ মাগরিবের 20 মিনিট আগে 15 মিনিট আগে একজন হাফেজ সব কিছু তেলাওয়াত করুক, মাগরিবের আজান পর্যন্ত আমরা শুনি, আমাদের তেলাওয়াত হয়ে গেল, সুন্দর তেলাওয়াত। তো 3 নম্বরে বলা হয়েছে যে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেই, আলহামদু, এখানে 5টা অক্ষর আছে, কটা অক্ষর আছে, এটুক শোনার সাথে সাথে পড়ার সাথে সাথে কমপক্ষে 5×10=50টা নাকি হল, মামুলি জিনিস। তো ওই ছেলে বলে গেছে যে প্রত্যেকটা অক্ষরে 10 নাকি, না বুঝিয়া পড়লেও, অর্থ না বুঝিয়া পড়লেও প্রত্যেকটা অক্ষরে 10 নাকি। কেউ যদি বলে, ওই ছেলে বলে গেছে, খেয়াল করেন, যদি কেউ বলে যে না বুঝিয়া পড়লে কোনো লাভ নেই, তাহলে সে বদ্দিন অথবা জাহেল অথবা উভয়টা। এটা দাওয়াত লোকের মধ্যে চালু করে গেছে কে? মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ। তারপরে আমাদের দেশে এটাকে ব্যাপক করছে কে? হাফিজ হুজুর রহমাতুল্লাহ। হাফিজ হুজুর তার বয়সের শেষের দিকে আনলেন মাওলানা আবরারুল হক সাহেবকে, যিনি আমার দ্বিতীয় শায়খ। এনারা সকলেই এই কথাগুলো চালু করে গেছেন। ওনারা যখন এই কথাগুলো চালু করে গেছেন তখন নিজামুদ্দিনের মুরব্বীর জন্ম হয়নি। নিজামুদ্দিনের মুরব্বীর জন্মের আগে ওনারা এই কথাগুলো চালু করে গেছেন। বর্তমান মুরব্বী, স্বঘোষিত মুরব্বী, হ্যাঁ, উনি যে বলতেছেন অর্থ বুঝে পড়া ওয়াজিব, যদি অর্থ বুঝে না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করার গুণাগার হবে। এত তুমি লোকদেরকে আরো কোরআন থেকে সরাই দিলে, অর্থ বুঝবেও না, জীবনেও তো লাভ করবে না। তো অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তো থাক ভাই, গুনার দরকার নেই। রাতে লাভ করত তা ওরে অফ করে দিলেন, এটা দিনের খেদমত। পাবলিক যা কিছু তেলাত করতেছিল এটা বন্ধ করে দিলেন। তোনার জন্মের আগে মজলিসে দাওয়াতুল হকে এই কথাটা বলা হইতেছে, ওনার জন্মের আগে, যে প্রত্যেকটা অক্ষরে দশ নাকি, না বুঝিয়া অর্থ না বুঝিয়া পড়িলেও, না বুঝিয়া পড়িলেও প্রত্যেকটা অক্ষরে দশ নাকি। ওইখানে এটাও বলা হইতেছে, যদি কেউ বলে যে না বুঝিয়া পড়িলে কোন নেকি হবে না, গুনা হবে, তাহলে সেই লোকটা জাহেল, বদ্দিন বা উভয়টা। এখন দাওয়াত লোকের এই কথা দিয়ে এই অটো আমিরের ফয়সলা করেন। হ্যাঁ, অটো আমির যে বলতেছে না বুঝিয়া পড়লে গুনা হবে, তার এই কথা আর দাওয়াতুল হকের এই কথাকে মিলান। এদিক বলা হচ্ছে যে না বুঝিয়া পড়লেও দশ নাকি, আর অটো আমির কি করতেছে, কেউ বানায় নাই, একাই আমির, স্বঘোষিত একাই আমির, উনি বলতেছে না বুঝিয়া পড়লে গুনাহ হবে। এ তো মওদুদের সামনে স্লোগান ছিল, তা ওনার মুখে কে উঠাইল? মওদুদের সাথে স্লোগান ছিল এটা, যে কোরআন না বুঝতে লাভ করা যাবে না, গুনাহ হবে। সেই একই স্লোগান আজকে এনার মুখের মধ্যে। আর আমাদের ভাইরা এই জাহের লোকটাকে, এই জাহের লোকটাকে এতাত করছে, জাহেলদের এতাত করতে বলা হয়েছে না, ওলামাদের এতাত করতে বলা হয়েছে, কত মারাত্মক কথা। যদি কেউ বলে অর্থ না বুঝে পড়লে কোন সব নেই, তাহলে সে ব্যক্তি জাহেল, মূর্খ, অথবা বদ্দিন, অথবা উভয়টা। এখানে আমাদের চিন্তার বিষয় এটা, যে আল্লাহওয়ালারা কি বলে গেছেন আর এখন আমরা কি শুনতেছি। মাওলানা থানবী কে ছিল? তিনি ইলিয়াস রহমাতুল্লাহ মুরব্বী ছিল, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মুরব্বী ছিল। তিনি যে তবলিগের কাজ করতেন, কার পরামর্শে করতেন, কার দোয়া নিয়ে করতেন? মাওলানা আশরাফ আলী থানবী। তো তিনি যে দাওয়াত চালু করে গেলেন, সেখানে বলা হইতেছে না বুঝিয়া পড়লেও, অর্থ না বুঝিয়া পড়লেও দশটা করে নেকি হবে। আর আরাক আল্লাহর বান্দা করতেছে না বুঝিয়া পড়লে গুনাহ হবে। কি পরিমাণ অজ্ঞতা, জাহালাত, মূর্খতার কথা, মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার কথা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। অনেকে তাতি ভাই বলে যে আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না, তোমাদের কেন কাজ করতে দেওয়া হবে, তোমার তো মানুষ গুমরা করতেছে, তো তোমাদের গুমরা করার জন্য সুযোগ করে দেওয়া হবে, তারা অভিযোগ করতেছে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করেন, আমরা আমাদের মতো করি, এ তো কাফেরদের কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কাজ করতে দিলে তোমরা তো মানুষ গুমরা করবা, এসব কথা বলে মানুষ গুমরা করবা, তোমাদেরকে এই ঠিকাদারি কে দিছে, মানুষ গুমরা করার ঠিকাদারি? এই ধরনের তোমাদের কোন মসজিদে ঢুকতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না, এই লোকগুলো তো হেদায়তের কোনো কথা বলবে না, যা বলবে গুমরাহির কথা, যা বলবে গুমরাহির কথা। এমনি মানুষ হেদায়ত পাইতেছে না, এগুলো শুনে আরো গুমরা হবে, এটুকু তারা বুঝে না যে আমাদের কাজ করতে দেওয়া হইতেছে না কেন, আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না কেন, এই জন্য হইতেছে না তোমরা গোমরাহের কথা বলতেছ, তোমরা গোমরা ব্যক্তিকে অনুসরণ করতেছ, তোমরা জনগণের মধ্যে যত কাজ করবা জনগণ তত গোমরা হবে, তোমরা হেদায়তের কথা বলতেছ না, তোমরা হেদায়তের উপর নেই। আল্লাহ তাআলা এই নতুন গোমরাহি থেকে সবাইকে হেফাজত করেন, এবং যারা এই গোমরাহের মধ্যে চলে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সবার কল্যাণ চাই, সবার জন্য জান্নাত চাই, সবার জন্য হেদায়াত চাই। আমিন। আমি জুমার বাইরে উজুর প্রসঙ্গ আনছিলাম যে পানির অপচয় করা যাবে না, পানির অপচয় করা যাবে না। এখন একটা হাদিস পড়ছি, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি উজু শুরুতে বিসমিল্লাহ পড়ল না তার কেমন যেন উজুই হল না। ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখছে উজু হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু এটা অসম্পন্ন উজু। এটা কি? কারণ উজুর দ্বারা উদ্দেশ্য হল গোনা মাফ হয়ে যাওয়া, প্রত্যেকটা অঙ্গ যে ধোয় ওই পানির সাথে গোনাও ধরে দেয়, পানির সাথে গোনাও ধরে দেয়। কিন্তু এটা কখন? যদি উজু শুরুতে বিসমিল্লাহ পড়ে, যদি সে উজু শুরুতে কি পড়ে বিসমিল্লাহ পড়ে, তখন যে কোনো অঙ্গ ধোয় গোনা ধরে দেয়। হ্যাঁ, চেহারা ধুইল তো জুবান দিয়ে যত গোনা করছে সব পড়ে দেয়, চোখ দিয়ে যত গুণা করছে সব পড়ে দেয়, কান মোছে করলো কান দিয়ে যত গুণা করছে সব পড়ে দেয়, মাথা মোছে করলো মাথা দিয়ে যত গুণার চিন্তা ফিকির করছে সব ধরে দেয়। শর্ত কি? বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এক হাদিস আসতে যদি এই ধরনের বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে এই উজু যতক্ষণ থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, মাসুম ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য আমরা খেয়াল করে উজু করার আগে হয় বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বো, অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটুক পড়ব। এটা ভালো হয় যে যারা উজুখানায় উজু করে দু একজন যদি জোরে পড়ে লেখাও থাকতে পারে, আর কেউ জোরে পড়ল, কেউ যদি জোরে পড়ে তো তারটা শুনে বাকিদের কি হয়, আরে আমি তো পড়ে নাই, তো সেও পড়ে, সেও পড়ে। এই একটা কথা খেয়াল করতে হবে। তো উজু শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। চেহারা ধোয়ার সময় পানি তো এক হাত দিয়ে নিবে, পানি নিবে এক হাত দিয়ে, কিন্তু চেহারা ধুইবে দুই হাত দিয়ে, এক হাত দিয়ে পানি নিয়ে ওর সাথে বাম হাত মিশাবে, মিশে পানিটা কপাল থেকে এই চুতনির দিকে নিয়ে আসবে, একদম কানের এইখানে যেন হাত লাগে, কানের যে গোড়াটা আছে এখানে যেন হাতের ঘষা লাগে না, খেয়াল করবে কানের যে গোড়া একটু বাড়তি আছে এখানে, এখানে হাতের ঘষা লাগতে হবে। তাহলে বোঝা গেল যে আমার কপাল থেকে থুতনি পর্যন্ত, এক কানের গোড়া থেকে আর এক কানের গোড়া পর্যন্ত পুরোটা ধোয়া হয়েছে, দুই হাত দিয়ে ধুতে হবে, দুই হাত দিয়ে ধুতে হবে। চেহারা ধোয়ার পরে যাদের দাড়ি পাতলা তারা ডলা দিবে, যেন একদম চামড়া পর্যন্ত পানি পৌঁছে যায় ডলা দিব। আর যাদের দাড়ি ঘন, দাড়ির মধ্যে দিয়ে চামড়া দেখা যায় না, তাদের পানি পৌঁছানো, চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি না। তারা দাড়ি ধুয়ে দিলে হয়ে গেল, এদিকে চেহারা ধুইবে আর দাড়ির জায়গাটায় দাড়ি ধুইবে, ওই দাড়ি ধুইল চেহারা ধোয়া হয়ে গেল, সামনেরটা পানি দিয়ে ধুইল আর ঘন দাড়ির জায়গাটা দাড়ি ধুইল হয়ে গেল। বাকি চেহারা ধোয়া একটা কাজ আর দাড়ি খেলাল করা আর একটা কাজ। ধোয়ার দ্বারা কিন্তু খেলাল হবে না। ধোয়া একটা জিনিস আর খেলাল আর একটা জিনিস। খেলাল কিভাবে করব? চেহারা ধোয়ার পরে ডাইন হাত দিয়ে পানি নিবে, ডাইন হাত দিয়ে পানি নিয়ে এরকম একটু ঘষা দিবে, ঘষা দিয়ে ডাইন হাতটাতে ঢুকাইবে। এ তাকবীরে তাহারি মাসের হাত যেরকম থাকে না, তাকবীরে তাহারি মাসের হাত যেরকম থাকে না, কিরকম থাকে হাত? তালু সামনের দিকে। এ তালু সামনের দিকে রেখে দাড়ির তলা দিয়ে হাত ঢুকাবে। দাড়ির তলা দিয়ে কি করবে? দাড়ির নিচ দিয়ে হাত ঢুকাবে, ঢুকায় এইভাবে খেলাল করবে। আমরা খেলাল বুঝি এইভাবে, এটা আপনার আমার বুঝবো তো খেলাল, সুন্নতি খেলাল না। নবীজি এই খেলাল শেখার নাই, নবীজি তো শিখতে হবে। প্রত্যেকটা সুন্নত দ্বারা মানুষ আল্লাহ প্রিয় মাত্র হয়ে যায়, প্রত্যেকটা সুন্নত দ্বারা মানুষ কি হয়? আল্লাহর প্রিয় পাত্র হয়। তো হাতটা এইভাবে ঢুকাইতে হবে, সব দাড়িতে খেলাল করবে। দাড়ি খেলাল করা আর একটা কাজ, চেহারা ধোয়া একটা কাজ আর দাড়ি খেলাল করা একটা কাজ। নাকের মধ্যে পানি উপর দিকে পৌঁছানো, নরম জায়গা পর্যন্ত পৌঁছানো একটা কাজ। নাক বাম হাতের দুই কিনারের দুই আঙুল দিয়ে সাফ করা একটা কাজ, তারপরে জোরে নিঃশ্বাস ছাড়া একটা কাজ। নাকের মধ্যে তিনটা কাজ, পানি চড়ানো একটা কাজ, দুই হাতের কিনারে দুই আঙুল দিয়ে নাক পরিষ্কার করা একটা কাজ, পরে জোরে নিঃশ্বাস ছাড়া যাতে যে ময়লাটা আলগা হয়ে গেল ওটা বাইরে চলে আসে আর একটা কাজ। নাকের মধ্যে তিনটা কাজ আছে। আমরা এটা না জানার কারণে আমরা যেটা করি আমাদের হয় নাক মাসা, নাক মাসা হয়, যেটা আল্লাহ নবী চাইছেন ওটা হইতেছে না, জানি না, জানি না আমরা। দুই হাত ধোয়ার পরে হাত খেলাল করতে হয়, খেলাল করার তরিকা আছে। এটা ডাইন হাত, খেলাল করবেন কেমনে? বাম হাত উপর দেয় না, টান দিবেন, টান দিবেন। এটা বাম হাত, এটা খেলাল করবেন কেমনে? ডাইন হাত উপর দেয় দেন, এনে টান দেন। এলো সুন্নতি খেলাল। যদি আপনি কারোর থেকে না শিখে থাকেন তা আপনি খেলাল করবেন এইভাবে, এইভাবে করবেন, এটা তো সুন্নতের কিছুই না, সুন্নতের কিছুই না। মাথা মসে করবেন কি দিয়ে? সবাই করেন, পাঁচ আঙ্গুল মাথার তালুর উপর রাখেন, পাঁচ আঙ্গুল, তিনটা না, তিনটাতে প্রসিদ্ধ হয়ে গেছে না ভুল, তিনটা না, পাঁচ আঙ্গুল উপরে রাখেন, রেখে পিছনের দিকে নেন, পাঁচ আঙ্গুল পিছন দিকে নেন, নিয়ে আবার সাইড দিয়ে পাঁচ আঙ্গুল সামনের দিকে আনেন। সাইড দিয়ে কোন দিকে আনেন? সামনের দিকে। পাঁচ আঙ্গুল যত এখানে তালু লাগবে, কিন্তু আমার পাঁচ আঙ্গুল থাকবে, নেওয়ার পিছনে নেওয়ার সময় পাঁচ আঙ্গুল থাকবে, আনার সময়ও পাঁচ আঙ্গুল থাকবে, তো সাইডে তালুটাই বেশি লাগবে। তালুটাই এইটা দুইবার করলেন না, এটা একবার মাসে হলো, প্রথম উপরে হয়েছে, পরে দুই সাইড হয়েছে। এইল মাসা করার নবীজির তরিকা। অনেকে তিন আঙুল তো শেখাবে, এটা ঠিক না। এটা একটা কিতাব আছে এরকম, কিন্তু ওটাকে অন্য সবাই নিষেধ করছে যে এটা দুর্বল। এই মতটা কি? তিন আঙুল দিয়ে করাটা দুর্বল, পাঁচ আঙুল দিয়ে করতে হবে। এইভাবে মাথা মোছে করা পরে কান মোছে করবেন কেমনে? কান মোছে করবেন প্রথমে দুই কনিষ্ঠ আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে দেন, দিয়ে লড়াচড়া দেন, বের করেন। এরপরে সাদা আঙ্গুল দিয়ে এই কানের ভাঁজ, কানের ভিতর যে ভাঁজ আছে, সাদা আঙ্গুল দিয়ে এই ভাঁজগুলো মাসা করেন। এরপরে বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে কানের বাহিরটা মাসা করেন, কানের পিছন সাইডটা মাসা করেন, কানের ছিদ্র, কানের ভাঁজ, পিছনের সাইড। তারপরে গর্দান মাসে করতে শুধু ব্যাক ব্যাক পিছন পিছন সাইডটা, এই ডাইন হাত দিয়ে এদিক টানতেন, বাম হাত দিয়ে এদিক টানতেন। এটা যদি আপনি গলার দিক নিয়ে আসেন তাহলে নাজায়েজ, হাতটা যদি গলার দিক নিয়ে আসেন তাহলে গোনা হবে। শুধু পিছন সাইডটা হাতিতে শব্দ মাস্তা রকাবাতাও, যে গর্দান মসে করল আল্লাহ তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। গর্দান কইলে গলা বুঝায় না, গর্দান কইলে গলা বুঝায় না, এদের হাত গলার দিকে আনা নিষেধ, শুধু পিছন সাইডটা। এতে যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তাদের কিন্তু বিশাল ফায়দা হয়ে যাবে। পাঁচ রক্ত যদি গর্দান ভিজায় তো প্রেশারও কন্ট্রোলে থাকবে, পাঁচ রক্ত গর্দান ভিজাইলে প্রেশারও কি থাকবে? কন্ট্রোলে থাকবে। আশা করা যায় তার বেরানো সেফ থাকবে, বেরানো কি থাকবে? সেফ থাকবে। কত বড় ফজিলত! এবারে পা ধোয়ার সময় টাকনু সহ ধুইতে হবে, টাকনু সহ ধুয়ে খেলাল কিভাবে করবেন? এই ডাইন পায়ের ছোট আঙুল তো শুরু হবে আর বাম পায়ের ছোট আঙুল দিয়ে শেষ হবে। হাতে খেলাল তো দেখাইলাম, সব বলি নাই যে কটা। তো পায়ের আঙ্গুল খেলাল করতে হয় বাম হাতের এই আঙ্গুলটা নির্দিষ্ট, এটা দিয়ে দেখেন এই কনিষ্ঠ আঙ্গুল তো শুরু হবে, এখানে ঢুকায় উপর দিক টান দিতে হবে। এবার দ্বিতীয়টা, এই ঢুকায় উপর দিক টান দিতে হবে, একটু বাঁকা করে, একটু বাঁকা করে নেবে। এবারে তিন নম্বরটা, এবারে দেখা যায় খেলালের জন্য এই আঙ্গুলটা নির্দিষ্ট, খেলালের জন্য পায়ের আঙ্গুল, খেলালের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা নির্দিষ্ট। ছোট আঙ্গুল তো শুরু হবে নিচের থেকে উপরের দিক টান দিবেন, নিচের থেকে। এরপরে যখন বাম পাও ধোয়া হয়ে যাবে, বাম পাও তো বড় আঙ্গুল তো শুরু হবে, বড় আঙ্গুল থেকে শুরু হয়ে উপর দিক নিয়ে আসেন। এরপরে তারপর একটা এরকম করতে করতে কোথায় দিয়ে শেষ হবে? ছোট আঙুলি দিয়ে শেষ হবে। ছোট আঙুল তো শুরু, ছোট আঙুল শেষ। উজুর কিছু কিছু জিনিস আমি বললাম আপনাদেরকে, কিছু কিছু জিনিস না দেখাই দিলে যত লিকচার দেওয়া হোক কোন কাজ হবে না, প্র্যাকটিক্যাল শিখতে হবে। এইভাবে উজু করার পরে আপনি উপর দিক চেয়ে দোয়া পড়েন, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এই দোয়া পড়ে। এরপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটুক, এতে বেশি পড়বেন না, অনেক আরো বাড়াই দেয়। আর কি বাড়ায়? শুনতে খুব ভালো, কিন্তু হাদিসে নেই, শুনতে খুব ভালো কিন্তু হাদিসে নেই। তবে অতটা পড়বেন না, কতটুকু পড়বেন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন وَجَعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ বলেন তো, مِنَ التَّوَّابِينَ وَجَعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ, হে আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো, আর আমি যেন দিলটাও পাক করতে পারি। এখন তো হাত পাও পাক করলাম, দিলটাও পাক করতে পারি, দিলের বেদি থেকে ওটাও আমাকে তৌফিক দান করো। এই দোয়াটা আমার নবীর সুন্নত বইতে আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে হুজুররা বাকি কথা ওরা বলবে, মস্ক করবে, সূরা ফাতিহার মস্ক হবে, বিভিন্ন সূরার মস্ক হবে, আত্তাহিয়াতুর মস্ক হবে, হইতে থাকবে, আপনারা খুব জমে বসে থাকেন। হ্যাঁ, আমার যেহেতু অন্য প্রোগ্রাম আছে আমি যাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।